দেখলেন যে মরে নাই, তখন তার মস্তক নিজে কুলেতে নিয়ে বললেন যে সে আমি একটু সামান্য পরিহাস করলাম আর তোমার এই দুর্দশা, আমি যদি জানতাম তাহলে এইরকম পরিহাস করলাম করতাম না। বাড়িতে দুটি বাসন থাকলে খটর পটর হয় আর সবসময় ঘে ভালো লাগে নাকি। আমি মনে করেছিলাম যে তুমি গোপীগণের মতো, গোপীগণের সঙ্গে কত কি হতো, আমি একটু কিছু করতাম তা বলতে যে আমার কোন যেতে আসবো না, ওরাই আমাকে তাড়াইতো। আর তোমাকে একটা বললাম সামান্য কথা, তাতে তুমি সত্য মনে করে নিয়ে কথা দু চারটি কত কথা মুখটা বক্র করে ভৌমাটা বক্র করে দিয়া তুমি শুনাবে, তোতে সেইটি আমি মনে করেছিলাম যে তুমি করবে, তা না করে দিয়ে তুমি এরকম হয়ে গেলে তুমি মরে গেলে। আমি মাত্র পরিহাস করেছি, তুমি উঠো উঠো মুখেতে তার কানেতে বলতে। কিছুক্ষণ পরে যখন ভিতরে গেল তার শব্দ কৃষ্ণের, তখন ধীরে 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 উঠলে। আর ওই যে কৃষ্ণ বলেছিলেন যে আমি নির্গুণ, আমি রাজা নই রাজকুমার নই, আমাকে দরিদ্রী মাত্র এই করে আর তোমাকে সকলে চাই, এই সবগুলি বিষয়গুলিকে বলে আর তাহার স্তুতি করে বললেন যে সেই গোপীগণ যার সঙ্গে আপনার সঙ্গে এইরকম ভাবে পরিহাস করত আর আপনি তাহাদেরকে হাজার বার মানাইতেন, সেই গোপীগণের পদধূলি আমি গ্রহণ করবার কখন যোগ্য হব, আমার মস্তকে ধারণ করে সবসময় তাহাদেরকে স্তুতি বলতেন। এই অভিজ্ঞ অর্থেসু, এটা তো দ্বারকার, এই রকমের সত্যভামা সত্যভামা রূপিণী প্রভৃতি সমস্ত নারীবর্গ বসে আছেন একসঙ্গে, নারদ ঋষি সেখানে উপস্থিত পারিজাত পুষ্প নিয়ে। তিনি বললেন যে প্রভু আজ্ঞা হোক, এই পুষ্পটা আপনাকে আমি দিচ্ছি পারিজাত, যাকে দিবেন সে অখণ্ড পতি প্রথাধারী হবে, পরম সৌভাগ্যবতী হবে, কোনদিন বৃদ্ধ হবে না, কোনদিন চুল পাকবে না, কোনদিন দাঁত পড়বে না, দৃষ্টি শক্তিহীন, আর যে রকম রূপ এখন বর্তমানে আছে সেই রকম কিশোরীকে কিশোরী থেকে যাবে, আর পতি পরম প্রিয়া হবে। আমার সামনে প্রভুটা কেউ এই ষোলো হাজার একশো আট আছে বসে, এর মধ্যে কেউ একটা দিয়ে দেবে, এই মহাবিপদ নিয়ে আসলো, এখন যাকে দিব এখন তো সকলই তাদের মন খারাপ করবে, এখন কাকে দি কাকে দি না। আচ্ছা এই যে নারদ পারিজাত পুষ্প নিয়ে আসলো কার প্রেরণাতে? ওই কৃষ্ণ রসজ্ঞ তো অভিজ্ঞ অর্থে এসু প্রেরণা দিয়া নারদকে ডেকে নিয়ে এসেছে। এখন সকলে মনে করছে, কৃষ্ণ বলে যে আমি শপথ করে বলছি তোমার নতুন আর প্রিয়া নাই হে সত্যভাম, হে
রুক্মিণী জামবন্তী,
জামবন্তী কে বলছেন
মিত্রবৃন্দা,
তোমার নতুন ওদেরকে আমি উপর থেকে ভালোবাসি, আমি কেউ কে বলি না। ওই রকম হাতে এক ষোলো হাজার একশো আট মহিষী প্রতিগণকে এইরকম বলেন, আমি সত্যি সত্যি আমি বলছি দিব্যি করে বলছি তুমি আমার সব থেকে সর্বাধিকা প্রাণ প্রিয়া। এখন সকলেই বলছে আজকে এই পুষ্প আমাকে দিবে, আর কৃষ্ণ নিচে হে মাথা করেছে আবার যে প্রভু তাড়াতাড়ি করুন আমাকে যেতে হবে অন্যত্র। তখন কৃষ্ণ কত রকমের কি চিন্তা উদ্ভাবনা করে দিয়ে আর রুক্মিণীকে দিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে সত্যভামা কাপড় টাপড় মানে ছেড়ে ফেলবে আর পৃথিবীর উপর পায়ে একবার খুব জোরে ফেলবে, আর কানতে চোখ লাল হয়ে গেছে মুখ মলিন হয়ে গেছে, হায় হায় এই সভার মধ্যে আমাকে বেইজ্জত করলো অপমানিত করলো, মুখে বলে এ করে পরবর্তীকালে দেখলেন যে সে মামলা তো গোলমাল হয়ে গেল, অভিজ্ঞ তো অর্থে সু অভিজ্ঞ, আবার ওকে কিরকম মানাইতে হয় যে পায়ে হাত দেন ফসকে ফেলে দেন। কৃষ্ণ তার কোপ গৃহেতে গেল, পায়ের দিকে হাত দিতে যাচ্ছেন গায়ে মহা ঝুঠা মক্কার অন্তর কালো বাহির কালো কত রকমের বলছে, তুমি আমাকে বুঝতে পারলে না কৃষ্ণ বলছেন। আরে একটি ফুল দিয়েছে তোমাকে, গাছটাই নিয়ে আসবো তোমার গৃহেতে। মহামিথ্যাবাদী বিশ্বাস করি, একটি ফুল যে দিতে পার না গাছটা নিয়ে আসবো। তুমি আর মান করো না, জোর করে উঠিয়ে দিয়ে গরুকে বসিয়ে দিয়ে চলে গেলেন আর গাছটাকে তুলে উপরে নিয়ে চলে আসবে। এইরকম অর্থে সু অভিজ্ঞ, এইটা তো হচ্ছে ব্রজে আর বৃন্দাবনের আর বেশি বলা দরকার নেই। অর্থে সু অভিজ্ঞ কত রকমের অর্থে বলছেন। বাসন্তী রাস একটা আছে তো, একটা হচ্ছে শারদীয় রাস, একটা হচ্ছে বাসন্তী রাস। শারদীয় রাস অপেক্ষা বাসন্তী রাসের উৎকর্ষ বেশি। কৃষ্ণ আর সঙ্গে সঙ্গে তাকে ছেড়ে দিল, একলা কুঞ্জেতে প্রবেশ করে গেল, কিন্তু থাকতে পারেন না, অনেক চেষ্টা করছেন। স্মরতি মনো মম,
স্মরতি মনোমে কৃত পরিহাসম,
কৃত পরিহাস, স্মরতি মনোমে পরিহাসম। কে বলছে? শ্রীমতী রাধিকা বলছে। ও ছিড়ে দিতে চলে আসলাম রাসটা, আর কৃষ্ণ আমাকে মানাইতে এসে তাহাকে আমি সরিয়ে দিলাম, এখান থেকে ভাগিয়ে দিলাম, কিন্তু মন তো তাকে তো ছাড়তে পারছে না। স্মরতি মনোমে কৃত পরিহাস, আমার সঙ্গে যে কত রকমের পরিহাস করেছে ওইটাকে আমি এখন বর্তমানে স্মরণ করছি, কি কত রকম পরিহাস করছে। এগুলি বর্ণন করলে বহু বিস্তৃত হয়ে যাবে, আমাদের বিষয় থেকে অনেক দূরে চলে যাবে। তারপরে কৃষ্ণ সেখানে পাঠাচ্ছে সখীগণকে, কেউ কে বৃন্দা প্রভৃতিকে, যাও ওকে মানিয়ে নিয়ে নিয়ে এসো, আমার তো আমার কথাতে তো মানবে না, বলবে যে সে যা চায়, আর আমি কখনো অপরাধ করব না, আমি এর জন্য বহু নিজেকে জ্ঞান করছি, তাহার জন্য অপরাধী। হ্যাঁ
অনুতপ্ত জ্ঞান,
অতএব যাও তুমি বলো যে সেটা মান ভঙ্গ করে দিয়ে আমার নিকটে, আমি তাহার নিকটে যাও, যদি মান ভঙ্গ হয়ে গেল। সখী গেল বৃন্দা, অনেক করে বুঝাইল তিনি মানবেন, তখন যে কৃষ্ণ কাছে আবার বলল যে সে সাথে মানলো না, সে আসছেন, তখন কৃষ্ণ কি করে সুবলকে সখাকে দিয়ে আর ভঙ্গি করে দিয়ে স্ত্রী সে যে আর ওখানে গিয়েছে, গিয়ে বলছেন কি দেখো কৃষ্ণ মতন আর জগতে তে ভালো লোক নাই, তিনি সবসময় তোমাকে স্মরণ করে, তোমার ছাড়া কাউকে জানেই না, আর তুমি তাহার মতন লোককে তুমি প্রত্যাগ করেছ, হ্যাঁ হ্যাঁ এটা তো ভারী, তুমি তো খুব গুণবতী শীলবতী, তোমার তো এরকম করা উচিত না। আর কৃষ্ণের গুণ এমন বর্ণন করতে লাগলেন, আর ওই শুনে শ্রীমতী রাধিকার ভালো লাগছে, মনটা প্রসন্ন হয়ে গেছে। আর যখন রাধিকার গুণ বর্ণন করতে লাগলেন, তখন যা বাকি সাহেব ছিল সবগুলি বেরিয়ে গেল, যত ভিতরেতে ছিল মানটা। এখন বলছে কখন কৃষ্ণ সঙ্গে মিলিত হব, কখন কৃষ্ণ সঙ্গে মিলিত হব। তখন কৃষ্ণ বলছেন যে সে যা হোক তুমি উনাকে ক্ষমা করো। কিছুক্ষণের পরে যখনই ক্ষমা করতে তাহার অঙ্গ ধারণ করেছেন হাতটা, তখন দেখলেন আরে সেইটা তো সেই সেই ব্যক্তি। তখন ওই কৃষ্ণ বলছে যে তুমি তবে এখন জেনে ফেললে, এখন তুমি আমাকে ক্ষমা করো। ওই সময়তে মম স্মর করল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদপল্লম উদারম, তোমার প্রতি যে আমার ভাব ওইতে যে এখন যে বীর সেই হচ্ছে এখন বিষ। স্মর করল, স্মরটাই হচ্ছে কর, তাকে খণ্ডন দমন করবার জন্য, শান্ত করবার জন্য তোমার পাদ পদ্ম আমার মস্তকেতে ভূষণ অলংকার মতন করে দে। রাধিকারানী তো প্রসন্ন হয়ে গেলেন, বললেন যে দেখ একটি কাজ, তুমি আমার নূপুর যে ছিঁড়ে গিয়েছে এটা গুলি একটু ঠিক করে নিয়ে এখানে বেঁধে দেও তো, আর আলতা ইত্যাদি যে আছে সবগুলি পরিয়ে দেও তো ভালো করে। এটাকে বলে স্বাধীন ভর্তৃকা, অভিজ্ঞ স্বরা অভিজ্ঞ অর্থে সু অভিজ্ঞ, মান ভঙ্গ করে দিয়ে তাহাকে প্রসন্ন করে দিলে। এইগুলি হচ্ছে অর্থে সু
অভিজ্ঞ।
বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এইগুলি বিস্তৃত রূপে বর্ণন করেছেন, আমি সংক্ষেপেতে দু একটি উদাহরণ দ্বারা বুঝাইলাম। অর্থে সু অভিজ্ঞ, এইসব যে রস নিষ্পত্তি ভক্তগণকে ওই রকম ভাবতে আদর ইত্যাদি করা, এই সমস্ত রস বিষয়েতে অভিজ্ঞ, কৃষ্ণ ছাড়া আর এ বিষয়েতে অভিজ্ঞ তিনি বর্ণন করেছেন। ভর্তঋষি ইত্যাদি রসের অভিজ্ঞ হলেও প্রাকৃতিক ভাবে জগতের যে কাম সেটি রস নয়, নায়িক নায়িকা ও হাড় চাম রক্ত মাংসের এটা নির্মিত। কাব্যেতে যে রস ইত্যাদি বর্ণন করা হয়েছে, কাব্য কৌস্তুভ নাকি কাব্য অলঙ্কার, ও সময় জড় রসের সম্বন্ধে অপ্রাকৃত রস সম্বন্ধে বলা হয় নাই, তার মধ্যে মাত্র নটি রস নিয়েছে আর আমাদের আছে ১২টি রস। এইসব গুলি তারা তারা মধুর রসকে ধরেই নাই হয়তো, কি অন্য কোন কোনকে ধরে নাই সে। অতএব কৃষ্ণ ছাড়া এ বিষয়ে কেউ অভিজ্ঞ নয়, অর্থে সু অভিজ্ঞ। স্বরাট, স্বরাট মানে এখানে ওই যে পূর্বে বললাম গোকুল মথুরা এন্ড দ্বারকা, বিশেষ করে গোপ গোপী আর গোপ গোপী মধ্যেও সখা ইত্যাদি মধ্যেও সবচেয়ে বেশি কার মধ্যে বিরাজি, প্রথমে তো সখরসেতে বিরাজি, কিরকম হতে ভান্ডির বনেতে বন্য ভোজন ইত্যাদি সময়তে, এগুলি তত্রাতি সুশুভে গোপী মন্ডলে ইত্যাদভাগতে রাজপঞ্চায়ে তত্রাতি সুশুভে, অত্যন্ত সুশোভিত হয়েছে বিরাজমান হয়েছে কোথায়, গোপীগণের মন্ডলেতে। কৃষ্ণ অন্তর্ধ্যান হয়ে গেছে, গোপীরা খোঁজে কোথাও পেল না, খোঁজতে 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 দেখলো যে সে কৃষ্ণকে খুঁজতে খুঁজতে কৃষ্ণ অন্ধকারের মধ্যে বনের মধ্যে চলে যাচ্ছে, কৃষ্ণের কষ্ট হবে, এই জন্য তারা পূর্ব যেখানে রাস হয়েছিল ওইখানে ফিরে গেল। আর জয়তিতে ধিকম জন্মনা ব্রজ তব কথামৃতম তত্ত্ব জীবনম গভীরীড়িতম কলমশাপহম স্মরণ মঙ্গলম শ্রীমদ আততম ভুবি গৃহন্তিতে ভূরিদাজ ইত্যাদি শ্লোক ক্রন্দন করতে 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 যখন গায়ন করতে লাগলো, শরীরে সুদবুদ্ধ আর থাকলো না, সেই সময় কৃষ্ণ সেইখানে আবির্ভূত। অস্ময়মান মুখাম্বুজ মনমথ মনমথ এই রূপেতে রাসস্থলীতে ওই গোপীগণের সামনেতে সুশুভে, সুশুভে মানে তখন কৃষ্ণ পূর্ব মনমথ মনমথ না মনমথ মাত্র ছিলেন, কিন্তু গোপীগণের সভাতে যখন উপস্থিত হলেন তখন তিনি কি হলেন, মনমথ মনমথ হলেন। কৃষ্ণের নিকটেতে যদি তাহার পরিকর গণ না থাকে তার নির্বিশেষ ব্রহ্ম, হনুমান থাকলে তিনি রাম, নার প্রভৃতি থাকলে তিনি বৈকুণ্ঠাধিপতি, উদ্ধব প্রভৃতি বুদ্ধ সাত্ত্বিকী আর সত্যভামা রুক্মিণী প্রভৃতি থাকলে সেখানে দ্বারকাধীশ, আর ব্রজবাসী যেখানে আছে যেখানে নন্দ বাবা ইত্যাদি সেখানে ব্রজেন্দ্রনন্দ, কিন্তু অন্তিম সীমাবধি রসে ব্রজেন্দ্রনন্দন শ্যাম সুন্দর রাধাকান্ত এটা কার কাছে, এইখানে মনমথ মনমথ রস বৈষয়ের সর্বোচ্চ সীমা, এই জন্য ওই গোপীগণেতে বিরাজিত হলেন। আর সেইখানেতে ওরা প্রশ্ন করেছিল কোন কোন গোপী কৃষ্ণের পাদ পদ্ম হাতে নিয়েছে, কোন কোন হাতটাকে নিজে কোলে নিয়েছে, কেউ কেউ দূর থেকে দেখছে কৃষ্ণকে। যারা তার পাদ পদ্ম হাতে নিয়েছে তাদের খুব পুলকিত হচ্ছে, আনন্দী। এরা হচ্ছে চন্দ্রাবলী প্রভৃতি, শ্যামলা প্রভৃতি, তার হাত মে হাত নিয়েছে। আর দূর থেকে কটাক্ষ দ্বারা তাহার দিকে যে দেখছে ওরাকে, শ্রীমতী রাধিকা এবং তাহার গন্ধ, ওরা জিজ্ঞাসা করছে, আচ্ছা আপনি খুব দয়ালু দাতা, আপনার মতন গুণী জগতে না, আমাদের প্রশ্ন, ভালো যে বাসে তাকে ভালোবাসা এক একটু, আর কেউ ভালোবাসলে নাও তাহাকে ভালোবাসে, আর কেউ ভালোবাসুক আর নাই বাসুক তাকে ভালোবাসে না, হে প্রভু আপনি এই তিনটার মধ্যে কোনটি? তখন কৃষ্ণ বললেন যে আমি এটার মধ্যে কোনোটা নেই। গোপীরা চাচ্ছিল যে সে তিনটার মধ্যে কোনো এক মধ্যে ফেলে দিয়ে কৃষ্ণ নিজের অপরাধটা স্বীকার করে, তিনি বললেন যে আমি কোনোটা মধ্যে, যে ভালোবাসে তাকে কেউ ভালোবাসে এটি আর বনিয়াগিরি, আর যে ভালোবাসলেও না ভালোবাসে সে মাতা পিতা এবং গুরু, শিষ্য অথবা পুত্র কন্যা যদি পিতাকে ভালো না বাসে তাহলে পিতা এবং গুরু যত নিম্নে শিষ্য হোক শুধু এইটা বলে যে আমি তোমার এইটা বলে দিলে তাহার বুক একেবারে শীতল হয়ে যায়, কত দোষ থাকে যদি শুধু বলে প্রভু আমি আপনার, সাত খুন তাহার মাফ হয়ে যায়, এমন দয়ালু দাতা গুরু অথবা মাতা পিতা। অতএব সেটি শিষ্য অথবা গুরু তার শিষ্য অথবা পুত্র তার সেবা করুক, তার নাই করুক, প্রীতি করুক না করুক তাহার একটা প্রীতি আছে। এই জন্য এইটা হচ্ছে কি, এইটা যথার্থের মধ্যে ধর্ম আছে আর প্রীতির ভাবও আছে কিছু কিছু, কিন্তু আমি সেটার মধ্যে নেই। তারপরে যারা প্রীতি করুক আর নাই করুক, আমি আমি কেউ কে প্রীতি কেউ করে না, কে আত্মকাম আর
আত্মারাম,
আত্মারাম
গুরুদ্রোহী,
গুরুদ্রোহী
অকৃতজ্ঞ,
অকৃতজ্ঞ, এই চারজন আছে। গুরুদ্রোহী যারা, গুরুদ্রোহী মানে পিতৃদ্রোহী গুরুদ্রোহী, সব গুরু তাহার প্রত্যেক উপকার করছে কিন্তু সেটি মানে না, তার প্রতি বিদ্রোহ আচরণ করে। আর একটি অকৃতজ্ঞ, কৃতজ্ঞ যারা না, যত তাহাদেরকে যা কিছু করো না কেন, একটা বিছা হাতে নিয়ে এলো জলেতে মরে যাচ্ছে বন্যাতে, হাতে তুলে এলো ওটা কি করবে, অকৃতজ্ঞ, ওই বন্যা জলে থেকে তাকে বাঁচিয়ে নিলে কিন্তু মারবে ওটা, তার স্বভাব। এইরকম হয়ে কতগুলি লোক আছে, উপকার করা হোক নাই করা হোক সে মানবে না কিছুতেই, এইগুলি হচ্ছে অকৃতজ্ঞ, গুরুদ্রোহী, অকৃতজ্ঞ। তারপরে আত্মারাম, আত্মাতে যিনি রমণ করছেন, বাইরে কোথায় কি হচ্ছে, সুখদেব প্রভৃতি, সনৎসনন্দন, সনৎ কুমার প্রভৃতি, ওরা আত্মাতে কে কি করছে সকলকে দেখছেন, সকলেই ভগবত ভজন করছে, ভগবানের সেবা অনুকূল ব্যতিরেক ভাবে কেউ করছে। আর আত্মকাম, যাহাদের কোন কামনাই নাই, এরকম ব্যক্তিগণকে কেউ ভালোবাসুক আর নাই বাসুক, এই হরিদাস ঠাকুর হরি নাম করছেন, পরম রূপসী কিশোরী একটা বেশ্যা তার নিকটেতে গেল, তার কোন দরকার আছে? আমরা থাকলে ওই রকম রূপসী যদি দেখি কিশোরী, আসুন 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 আসুন, এই নিয়ে আসো তো রসগোল্লা পান্তুয়া সব, আপনি এইখানে থাকুন আর যাবেন না, খালি একটু কথা বললো তো গদগদ হয়ে গেলাম,
দুর্বৃত্ত
ওদের কোন ওই যে ই ছিলেন হরিদাস ঠাকুর, আত্মকাম, আত্মারাম ভগবানের ভজন, তার থেকে উপরে ভগবত ভক্ত, ভগবানের রূপ গুণ লীলা চিন্তন করছেন, তার মধ্যে ফুরসত নাই, কিন্তু তাকাইলেন কেন, নামের প্রভাব কি জগৎ জানুক, বসে থাকে কোন প্রয়োজন আছে? আমি কত কোটি হরি নামের যজ্ঞ করছি আজকে বাবা, এখনই পূর্ণ হয়ে
যাবে শত কোটি নামের যজ্ঞ,
এখনই পূর্ণ হয়ে যাবে, তুমি দাঁড়াও তোমার ইচ্ছা পূর্ণ করবো। এরকম বলে তাকে একেবারে বেশ সাথীকে কত কিরকম হবে, এইরকম হয় আত্মকাম আত্মারাম যদি হয় তো কেউ ভালো বাসলো আর না বাসলো তার কোন চিন্তাই নেই, ভ্রুক্ষেপ নাই। কৃষ্ণ বললেন যে চারটার মধ্যে আমি একটাও নই, তোমাদের প্রীতি বাড়াইবার জন্য আমি মাঝে মাঝে লুকিয়ে গিয়েছিলাম, কিন্তু সবসময় তোমার পিছনে পিছনে ছিলাম, তোমাদের চরণ ধুলি আমার মস্তকে যাতে লাগুক এই জন্য। আর তোমাদের এই বিরহ অবস্থাতে যে কি ভাব উগার হয় সেইটি বুঝবার জন্য আমি এটা, এর জন্য হলো এটা কি স্বরাট, এটা ওই রকম পরিকরগণের মধ্যে কত রকমের লীলা বিলাস করে তাদের মধ্যে বিরাজমান সব কৃষ্ণ হয়ে যায়, এই জন্য হলো স্বরাট। তেনে ব্রহ্ম হৃদয় যে আদ কবে
মুজ্জন্তি,
পূর্বে বলেছিলাম আদ কবে মানে ব্রহ্মা, আর এখানে তেনে ব্রহ্ম, ব্রহ্ম মানে কি ওই রস ব্রহ্ম, ওই যে আদ্য রস মানে মধুর রস, ওইটাকে আদকবে অর্থাৎ সুখদেবের ভিতরে ওইটাকে আমি প্রেরণা করে দিয়ে যাতে রাসিস্তাদি বর্ণন করতে পারেন, এইরকম হতে ওই আদ্য রসটাকে বিস্তার করবার জন্য তার হৃদয়তে প্রেরণা দিয়েছে। ব্রহ্ম মানে কেনে আদ্য ব্রহ্ম রস, আর আদকবে সুখদেব গোস্বামী তার মধ্যে বিস্তার কেন না যদি করি তাহলে তো রাসপঞ্চাধ্যায় ইত্যাদি ভ্রমর গীত গোপী গীত এই সমস্ত গুলি তো বর্ণন করতে পারবে না সু, এই জন্য তাহার তেনে এই সবগুলিকে মোহিয়ন্ত যত সুরয়া, পূর্ব বলেছে যে দেবতাদের ইত্যাদি মোহিত হয়ে যাচ্ছেন মুক্ত পুরুষ, এখানে মোহিয়ন্ত সুরা মানে প্রেমী রসিক ভক্তগণ যে দিশে অর্থাৎ মধুর রসের কথা শুনে রাসপঞ্চাধ্যায়ী শুনে ইত্যাদি মুগ্ধ হয়ে যায়, মোহিত মানে এখানে আনন্দেতে প্রেম মূর্ছা হয়ে যায়। তেনে ব্রহ্ম হৃদয় যাদ কবে মোহিয়ন্ত যত সুরে, সুরে মানে এখানে মধুর রসের যারা পরিকর এই সমস্ত শ্রবণ করে প্রেম মূর্ছা ইত্যাদি মোহিত হয়ে যায়। তেজ ও বার মৃদাম যত্র বিনিময় অতিসর্গ অমৃষা, তেজ ও বার কৃষ্ণ একটি বাঁশি বাজাচ্ছে গোকুলেতে বৃন্দাবনেতে, তখন কি হয়ে যাচ্ছে তেজ বাড়ি মৃদাং নিজে নিজে ধর্ম পরিবর্তন করে দিচ্ছে, কিরকম হবে রাসপঞ্চাধ্যায়ীতে একটা শ্লোক আছে কা স্ত্রিয়ং কল্পতায়ত বেনুগীত সম্মোহিতার্য চরিতা ন চলে ত্রৈলোক্যম ত্রৈলোক্য সৌভোগম ইদঞ্চ নিরীক্ষ রূপম যত গো দ্রুম দ্বিজা
পুলকান্ন,
বেদের ধম পরিবর্তন হচ্ছে, গাছ চেতন হয়ে যাচ্ছে কিরকম দাড়িটা ঝুঁকিয়ে যাচ্ছে, ফল পুষ্প ইত্যাদি লিয়ে কৃষ্ণ পাদ পদ্মে তর্পণ করছে, যমুনা নদী হচ্ছেন ধারা প্রবাহ চলে যান, এখন তাহার ওই বংশী শুনে রুদ্ধ হয়ে গেল ধারা, তখন আর ধারা চলছে না, উপর থেকে আসছে কিন্তু নিচে থেকে যাচ্ছে না, এখন ওখানে ভ্রমর হয়ে গেল, পদ্ম পুষ্প নিয়ে কৃষ্ণের চরণেতে উপহার যেন মানুষ দিচ্ছেন, এরকম চলের ধর্ম অচলে আর অচরের ধর্ম চলে, গরুগুলি চলে বংশীগীত আকৃষ্ণের এই রূপ দর্শন করে ধর্ম বিপরীত হয়ে গেল, গরুগুলি চুপচাপ দাঁড়িয়ে গেল, খড় যে চর ছিল মুখেতে খড় থেকে ভিতরে যাচ্ছে না বাইরে যাচ্ছে না, বাছুরগুলি স্তন পান করছিল তার স্তনের মধ্যে আছে, দুটা গলা মধ্যে আছে, ভিতরে যাচ্ছে না বাইরে যাচ্ছে না, চুপচাপ নিঃশব্দ, গাছেতে যত পশু পক্ষী আছে মন মুনি চুপচাপ এরকম হতে দেখছে, পাথরগুলি পিঘলে গেল, নদীকে যে জল ছিল সেটা তো জমে গেল, আর যে পাথর ছিল সেটি
দ্রবীভূত গলে
হয়ে চলে গেল, চর অচরে যত্র বিনিময় ওই কৃষ্ণের রূপ আর বাঁশি ভ্রমণ করে দিয়ে এইসবগুলি দ্রবীভূত হয়ে যাচ্ছে, চরের লক্ষণ অচরে, জড়ের লক্ষণ চেতনে, চেতনের লক্ষণ
জড়ে।
তেজো বার মেদান যত্র বিনিময়, ত্রিসর্গ অমৃষা, মৃষা মানে মিথ্যা। এখানে যে গোকুল দ্বারকা মথুরা যে কৃষ্ণের যে লীলা ত্রিসর্গ, ওখানে বলেছিলাম কি ত্রিসর্গ
দ্বারকা মথুরা গোকুল,
পূর্বে ত্রিসর্গ চিত জগৎ জীব জগৎ মায়া জগৎ। এখানে ত্রিসর্গ মানে গোকুল ব্রজ মথুরা এন্দ্র, অমৃষা নিত্য সত্য, অমৃষা মানে মৃষা মানে আর এখানে কোনটা মিথ্যা নয়, এখানে মায়ার কোন ধর্ম নাই, নিরস্ত কুহুকম কোন মায়ার লোক এখানে নাই, কৃষ্ণ লীলা ইত্যাদি নিরস্ত কুহুকম। সেই এই যে তিনটি যে ধাম, এই ধাম নাতে সবসময় আমি বিরাজমান হয়ে নিজে পরিকর সঙ্গে যে লীলা বিলাস করি সত্যম, সেটি ত্রিকাল সত্য পরম সত্য, পরমম পরম বিশেষণ লাগিয়ে দেয় সত্যে পরম সত্যম, ওইকে ধ্যান করি, কাকে ওই কৃষ্ণ যে এই লীলা বিলাস বৃন্দাবনে করছেন, ওই কৃষ্ণকে আমি নিত্যকাল ধ্যান করি। এই যে ধ্যান করি গায়ত্রীর মধ্যে যে আছে
ধীমহি
ধীমহি, ওই ধীমহিকে এখানে লাগিয়ে দেব। অতএব এই শ্লোক গায়ত্রীর ভাষ্য, ওখানে ধীমহি এখানে তো ধীমহি, এটা কৃষ্ণ পরক মাত্র হবে, কিন্তু শ্রীমতী রাধিকা না থাকলে রস উৎপন্ন হবে না। অতএব যুগলে যে এখানে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর যে বলবেন আমরা আগামী কল্য ওই সময় বিচার করব, আজকে শুধু কৃষ্ণ পরক হল, আর কালকে আমরা রাধা কৃষ্ণের যুগল ওদের প্রীতি যে আর জড়স ও সম্বন্ধে কালকে বাঞ্ছা। শ্রীমদ ভাগবত প্রথম স্কন্ধ প্রথম শ্লোক, জন্মাদর্শ আমরা দু তিন দিন ধরে সংক্ষেপে সাধারণ আক্ষরিক অর্থ, তারপরে অন্যান্য ভাষ টিকাকারগণের অর্থ, তারপরে বৈষ্ণব তোষণী হইতে জীবস্বামী কৃত অর্থ সনাতন গোস্বামী, আমরা সংক্ষেপে কিছু কিছু এই শ্লোকের আলোচনা করেছি। আমরা এই শ্লোকের শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর কৃত টিকা কিছু আমরা অনুশীলন করব। যদিও আমরা এসব বিষয়েতে অধিকারী নাই, বিশেষ করে আমিও অধিকারী নাই, তবে শাস্ত্রীতে একটি বিচার দেখা যায় পরস্পর মনে হয় যে বিরোধী। ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন যে যারা হরিনাম শ্রবণ কীর্তন স্মরণ বন্দন ইত্যাদি করেন কিন্তু অনর্থ দূর করবার চেষ্টা করেন না, তাদের ভক্তি কিছু কালের মধ্যেই যদি হয়েও থাকে কিছু, ওই বীজটা শ্রদ্ধাটাও হয়ে থাকে, তাহলে ওই শ্রদ্ধাটা শুকিয়ে যাবে। এই জন্য সাধক ভজন করতে গিয়ে উপদেশামৃতে যে সমস্ত শিক্ষা, প্রথমে ছয়টি বেগ দমন আর ছয়টি প্রতিকূল বর্জন, তার মধ্যে ছয়টি হচ্ছে সঙ্গ,
প্রথম যে বাচ বেগম মানে সক্রোধ বেগম জিহ্বা উপস্থ বেগম এই ছয়টি বেগ দূর করতে ভজন করতে আসলে এই লুলো যে জিহ্বা যদি কন্ট্রোলে না থাকে তো মহা অনর্থ হয়ে যায়। আরে এই দিকা যেরকম ভাবে সাধারণ দ্রৌপদী মতন লোক দেখাচ্ছে, দ্রৌপদী মতন লোক তার প্রতি সেবা করে, কৃষ্ণের কিরকম ভাবে সেবা করে। আর সাধারণ একটি কথা বলে দিয়ে ফেললে অন্ধের পুত্র অন্ধই হয়। তারপরে বিরাট মহাযুদ্ধে এইকে কেন্দ্র করে দিয়ে লেগে গেল। অতএব আমরাও সাধারণ যদি জিহ্বা কন্ট্রোলেতে না থাকে মহান আর তো সব আছে কিন্তু এই জিহ্বাটা আরো বেশি, এই জন্য বাক ও বেগ আগে বললে এটাকে সংযম আমাদের। একবার আমাদের মুনি মহারাজ কোন কথা গুরু মহারাজকে বলতে গিয়েছেন, কারোর বিরুদ্ধে কিছু কথা ছিল, উনি বলছেন যে হজম করতে শিখো, আমাদের চিচিয়ে হজম করতে একটু শিখো, হজম করতে শিখো, যদি কারোর দোষ থাকে তাকে ঢাকবার চেষ্টা করতে হবে, এরকম হতে খুলে দেওয়ার নেই তো হরিভজনই হলে ওই দোষ দেখতে 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 ওই দোষগুলি আমাদের মাথাতে প্রবেশ করে দিয়ে আমাদেরকে সর্বনাশ করে দিয়ে। পরস্বভাব কর্মণি ন প্রশংসিত, কর্মীগণে এই ধ্বনি বিষয়ী সবগুলি এই কর্মীগণে প্রশংসাও করতে হবে না গর্বও করতে হবে না, দুটাই তাহাদের হচ্ছে মাইক বস্তু। এই জন্য এদের থেকে সব ছেড়ে দিয়ে ভগত ভক্তগণের প্রশংসা অর্থাৎ নিন্দা তো দেখবেই, এই জন্য সেগুলি কন্ট্রোল করা এই প্রথমে ছয়টি। আর দ্বিতীয় হচ্ছে প্রত্যাহার প্রয়াস প্রজল্প নিয়মাগ্রহ জনসংঘ লৌলঞ্চ ষড়গির ভক্তি দিনস্ব। এই ছটাকেও সাধকগণ তারপরে উৎসাহ নিশ্চয় ধৈর্যা তৎতৎকর্ম প্রবর্তমান, এই ছয়টি ভক্তির যে অঙ্গ আছে উৎসাহপূর্বক থাকবে, নিশ্চয় নিশ্চিত কৃষ্ণকে ধৈর্যা এক দুজন্মেতে পাওয়া যায় তাহলে মনে করবো যে সহজ, বিশেষ করে আমরা যে জন্য এসেছি মহাপ্রভু যে জন্য দেওয়ার জন্য এসেছিলেন উন্নত উজ্জ্বল রসান সব কিছু সহজ জিনিস নাকি সহজ জিনিস না। কৃষ্ণ কালকে ওরা সব এসেছিল জিজ্ঞাসা করছিল
যদি
কালকে ওরা প্রশ্ন করছিল ধৈর্য যদি থাকে উৎসাহ নিশ্চয় নিশ্চয় যদি থাকে যে আমি পাব তাহলে ধৈর্য রাখবি দরকার, আর উৎসাহ উৎসাহপূর্বক লাগবে পিতাকে বলছেন যে ধৈর্যের জন্য ধারণ করবে যে দু এক জন্মেতে এই যে কৃষ্ণ প্রেম উন্নত উজ্জ্বল রস এগুলি পাওয়া যায় না। যেরকম ভাবে উদাহরণস্বরূপ কৃষ্ণ একবার কোন উদ্দেশ্যেতে অন্তর উদ্দেশ্যেতে অর্জুনকে সঙ্গে নিয়ে কোথাও যাচ্ছে কোথাও যাচ্ছে হাত এদিকে হ্যাঁ কৃষ্ণ অর্জুন কোথাও যাচ্ছে, এখন কৃষ্ণ বললেন হঠাৎ ভাই কোথাও জল পাওয়া যাবে, পিপাসা লেগেছে আর তাঁর পিপাসা একটু লেগেছে, দেখো তো একটু কোথাও জল পাওয়া যায়। তখন অর্জুন ওই গভীর বনেতে উপরে আকাশের দিকে তাকাইলেন, আচ্ছা পাখিরা কোন দিকে যাচ্ছে, পাখিরা কোন দিকে যাবে, যেখানে জল থাকে। দেখলেন যে সে আন্দাজ করে যে সে এই দিকে কোথাও জল উত্তা হতে পারে, ওই দিকে আগে গেলেন, যেতে দেখে দেখে যে যমুনা তট খুব সুন্দর জল আছে। তিনি যখন যমুনার নিকটে গেলেন দেখলেন যে সে একটি বৃদ্ধা অত্যন্ত তেজস্বী অত্যন্ত সুন্দরী একটা রমণী আছে বৃদ্ধা, দেখলেন সে ধ্যানস্থ হয়েছে। তিনি যে প্রথমে তার পরিক্রমা করলেন, পরিক্রমা করে দণ্ড প্রণাম করে ওখানে বসে থাকলেন, হাত ধরে কিছু একটা পাতা খড়খড় করানো অথবা এইসব কিছু কত উদ্যম করতে লাগলেন যাতে এর সম্ভবতে এটা ভেঙে যায়। কিছুক্ষণের পরেই তার ধ্যান ভঙ্গ হল, একটা বাহ্যাবেশ আসলো, তখন তিনি তাকে আবার দণ্ড প্রণাম করেন। বললেন মা তুমি কে? সে বলল যে তুমি কে? আমি হচ্ছি অর্জুন। তো তুমি এখানে কি করতে এসেছ? তিনি বললেন যে আমি একটু জলের সন্ধানে জন্য এসেছি, সখা আমার কৃষ্ণ তার পিপাসা লেগেছে এই জন্য জন্য, কিন্তু আপনাকে দেখে আমার একটা বিস্ময় হলো যে আপনি এই নির্জন বনেতে একলা আর এইখানে নির্ভীক হয়ে একবার ধ্যান রাখবেন, আপনি কে একটু আমি জানতে চাই, অনুগ্রহ করে একটু বলুন। তখন মেয়েটি দেখলো যে সে যখন অর্জুন এসেছে তখন কৃষ্ণ নিশ্চিত আসবে, তাহলে সেটি বলল যে দেখো আমি কোন শ্রুতি মন্ত্র আমি আরাধনা করছি গোপী ভাব পাওয়ার জন্য, কিন্তু এখন পর্যন্ত আমার হলো না, কতদিন হল তো 10-15 জন ব্রহ্মা চলে গিয়েছে, 10-15 ব্রহ্মা মানে শুধু কল্পনা, কত কত
অনেক মহাপ্রলয়
হয়েছিল, এইটা তো থাকে যেরকম নবদ্বীপ থাকে বৃন্দাবন মথুরা এইসবগুলি থাকে, ওটা কৃষ্ণে ওকে কৃপা করবার জন্যই এসেছে ওখানে, আর তাহাকে ওই রকম হতে একটা প্রেরণা দিয়ে ওখানে পাঠিয়েছে, এরকম হতে গুরু অথবা ভগবান ছলে বলে কৌশলে করা, যেরকম হয় গো কুমারকে জন্ম দিয়ে দিলেন গোবর্ধনে, আবার জয়ন্ত রূপেতে তাহার কাছে যে আবার যখন দরকার তার কাছে মিট করছেন মিলছেন, কিরকম হয় তাহাদের মঙ্গল হবে ওরা চিন্তা করে, আমাদের এই ইচ্ছা শক্তি প্রবাহ হওয়া চাই ভজন, তাহলে ভগবানের কৃপা গুরু কৃপা বৈষ্ণবের কৃপা তো প্রবাহিতই আছে সর্বত্র। তখন আমি এতদিন ধরে তপস্যা করে, তপস্যা মানে এখানে এই জাগতিক তপস্যা মানে করবো না, এই গোপাল মন্ত্র আর ওই রকম চিন্তন ধ্যান ওইসব করে, তখন বললেন আমি কৃষ্ণকে পাই শুনলাম যে সে কৃষ্ণ আবির্ভূত হয়েছে, প্রজাতি আবির্ভূত হয়েছে, তুমি যদি আমার উপরে কিছু কৃপা করো তাহলে কৃষ্ণের কৃপা আমার করে। অর্জুন তৎক্ষণাৎ ফিরে গেলেন আর কৃষ্ণকে এই কথা বলাতে কৃষ্ণ ওখানে আসলেন, তাহাকে দর্শন দিলেন এমন যে তোমার ভাব সিদ্ধি হল, তখন ওই শ্রুতি মন্ত্র এত জন্মের পরে অত কল্পের পরে গোপী ভাবে জন্মগ্রহণ করছে, অতএব ধৈর্যত আমরা দুদিনের মধ্যে কৃষ্ণ প্রেম পেতে চাই, আর সাধন কিছু সেই রকম করি না, বিল্ব মঙ্গলকে সাধক বলা হয় তো বিল্ব মঙ্গল কিরকম হবে সাধন ভজন করেছে। প্রাচীনানাং ভজন অতুলম শিমতাং দুষ্করণ নৈরাশ্যেন জলতি হৃদয়ম ভক্তি বেশ। প্রাচীনগণ রূপ সনাতন ইত্যাদি কি অন্যান্য সব সাধক লোক মতে গৌতুষৌ দাস বাবাজী মহারাজ করিব ভক্তিগুণ ঠাকুর কিরকম ভাবে সাধনের আদর্শ দেখিয়ে গেছে, তার এক কোটি কোটি ভাগের এক ভাগও আমরা করছি। বিশেষ দিকে চিপতেই আমরা এদিকে ওদিকে দিতে পারছি, আর এই সবগুলি হবে সহজে। এই জন্য উৎসাহ সঙ্গে উৎসাহ নিশ্চয় ধরিয়া তত্ত্ব কর্ম প্রবর্তনা, ওই তত্ত্ব কর্ম মানে এখানেতে সাধু সঙ্গ নাম কীর্তন ভাগবত শ্রবণ পুরাবা শ্রীমুক্তির সত্যায় এই সবগুলি কর্ম। এইরকম হতে অন্বয় আপেক ভাবে তৈরি উপদেশ সামৃত ইত্যাদিকে শিক্ষা দিয়েছেন, যাদের ভজন করবার সাহায্য থাকে তারা মনঃশিক্ষা অবশ্য পাঠ করবে, পাঠ না অনুশীলন করবে। আর কিরকম হতে এই সবগুলি হতে আমরা নিয়ে আসতে পারব, এর জন্য বিশেষ চেষ্টা করবে। এই জন্য অনর্থ থাকা কাল পর্যন্ত এইসব কোথা সম্ভব কৃষ্ণ প্রেম, এই রঘুনাথ দাস গোস্বামী বলছেন যখন পর্যন্ত মুক্তির ইচ্ছা ভোগ বিষয়ের ইচ্ছা পিসাচি হৃদয় বর্ততে কথম সাধু কৃষ্ণ সাধু প্রেমা অভ্যুদয় ভব, সাধু যে কোমল বৃত্তিযুক্ত যে ভক্তি কোথায় হৃদয়তে আসবে। আরো বলছেন শ্রীমদ ভাগবত ইত্যাদিতে সন্ত এব ছিন্দন্তি ব্যাসঙ্গ উক্তিভি, উক্তি দ্বারা উক্তিরূপী তরবার দ্বারা এই বিষয় আসক্তি গুলিকে ছেদন করছে। আরো বলছেন যে যখন বিষয়ের প্রতি লালসা দূর হয়ে যাবে তখন ভক্তি অপরাধ ইত্যাদি থাকলে সেগুলি হবে। আবার অন্যদিকে ঠিক অপোজিট বলছেন, আর উপমা কিরকম ঘোড়াতে যদি কাদা ভর্তি থাকে তাহলে ওর মধ্যে জলের মধ্যে ডুবাইলে জল আসবে কি, তো কাদা ভর্তি, এই জন্য ঘোড়াটাকে খালি করতে হবে, আর খালি করে দিয়ে তারপর জল ভরতে হবে ধুইয়ে মেয়ে, নচেত জলই আসবে না একবার ভর্তি কাদা। এই জন্য অনর্থ দূর করে দিয়ে আর এইসব থেকে অনর্থ মানে এগুলি তো অনর্থ আছেই, ভক্তি উত্থান অর্থ দুষ্কৃতি উত্থান অর্থ সুকৃতি উত্থান অর্থ অপরাধ আর এই সবগুলিকে ভালো করে বুঝাই এই অনর্থ দূর হয়ে যাবে। হ্যাঁ, এনে উপরে গেলে তারপরে ও ভক্তি হবে। আবার অন্যদিকে একটা কথা বলছেন, এগুলি করলে তো ভাই আমাদের ভক্তি হবে না, যখন অনর্থ দুজে একটি মনের বাক বেগ মন বেগ ক্রোধ বেগ জিহ্বা বেগ এইগুলি সম্ভাইতে পারছি না আমরা, তাহলে আর ভক্তি তো কোন সম্ভাবনা নেই। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন একটি টিকাতে, বিক্রীড়িতম ব্রজবধূভি দঞ্চ বিষ্ণু, এই শ্লোকটা এইটা না, বিক্রীড়িতম টিকাতে বলছেন দেখো খবরদার মনে করবো না যে অনর্থ দূর করে দিয়ে তারপরে ভক্তি করবো, যে যে অবস্থাতে আছে সেইখান থেকে ভক্তির অনুশীলন কর। ভক্তি হচ্ছেন স্বপ্রকাশ বস্তু পরম দয়ালু ভগবানের নতুন দয়া, অজামি অনর্থ দূর করে দিয়ে বিষয় বাসনা দূর করে দিয়ে ভজন আরম্ভ করে নাই, ওই অবস্থাতে ছিল ওই অবস্থাতে বাল্মীকি অনর্থগ্রস্ত অবস্থাতেই ওই রাম 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 মরা 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 থেকে আরম্ভ। কেউটা চায় যে অনর্থ সমস্ত রূপে দূর করে দিয়ে আর তারপর এই অনর্থ কোনদিন দূর হবে না, আর শুধু যদি বলে ভোগবাদ ভোগবাদ প্রভৃতি, ভোগবাদ থেকে দূর থাকো, স্ত্রীর দিকে তাকাবে না, স্ত্রীর সঙ্গে কথা বলবে না, যদি সারাদিন এইটা বলতে থাকে তাহলে কি হবে? ওই বিষয়টাই গাড়ি চেপে যাবে। এগুলি বিষয়গুলিকে এগুলিকে দূর করবার, অনর্থ দূর করবার উপায় না, বিষয় তিনি বলছেন, আরো অনেক জায়গাতে তিনি বলছেন। বলছেন বিক্রীড়িতম বধুভি ইদম চ বিষ্ণু, ইদম এই যে কৃষ্ণ, কোথায় এটা, কোথাকার শ্লোক, রাস পঞ্চাধ্যায়, এই যে কৃষ্ণ রাস বিলাস, এখানে যে বিক্রীড়িতম বিশেষ রূপে ক্রীড়িতম বিলাস যুক্ত যে কৃষ্ণ, বিক্রীড়িতম বধুভি, বধুভি মানে
প্রজাপতি
গোপী, ক্রীড়িতম তার সঙ্গে যে বিলাস পরিহাস বিলাস ইত্যাদি যে করেন, এবং সর্বোত্তম যে রাস লীলা করেন, রাসের যে সমস্ত যত উপকর্ষ আছে প্রেমের সমস্ত গুলি এসে গেছে, বিপ্রলম্ভ আর যা কিছু আছে সব ওর মধ্যে এসে গেছে। এই জন্য রাস লীলাকে আমাদের গুরু মহারাজ বলছেন যে সর্বোত্তম যে রাস লীলা আছে, লীলা মানে ওখানে তিনি ব্যাখ্যা দামোদর রাষ্ট্রকে তিনি বর্ণনা করেছেন, লি মানে আলিঙ্গন, গোপীগণকে আলিঙ্গন দিচ্ছেন অথবা তাহারা তাকে আলিঙ্গন করছেন, এই সমস্ত লীলা যাহারা শ্রদ্ধান্বিত অনুসৃত শ্রদ্ধা পূর্বক আমি এই কথাগুলিকে শুনবো, এই শ্রদ্ধাটা এতেই আমার কর্ম মঙ্গল হবে সাধু মুখেতে, তসমিন মহান মুখরিত মধুফিশ্চরি। আর ওই বৃন্দাবনে যে পরিশিষ্ট বৃন্দাবন বললেন নিজের যে খাস করে মা যশোদা নন্দ বাবা সুবল সুদাম ইত্যাদি এবং গোপীগণ গোকুল দলিতা বিশাখা চিত্রা ইত্যাদি পদ্মা সত্যা ইত্যাদি আর তার মধ্যে দুজন প্রধান শ্রীমতী রাধিকা, তার মধ্যে শ্রীমতী রাধিকা স্বয়ং তাহা অন্তরঙ্গা স্বরূপ শক্তি অন্তিম প্রকাশ, এই সমস্ত পরিকর নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছেন, কিছু করছেন সবসময় আনন্দে দেবী ভোগ রস বৈশা হয়ে ওই ধামনীতে নিত্য প্রকাশিত আছে, সত্যম সত্য মানে দেবতারা তাকে প্রণাম করেছিল কি সত্যম ত্রি সত্যম সত্যম সত্যে সত্যাত্মকম সত্যাত্মকম সত্যের যোনি তা থেকে সত্য প্রকাশিত হয়েছে, এরকম হতে সত্যস্বরূপকে ওই কৃষ্ণ যে গর্ভেতে আছেন তাকে প্রণাম করছে, সত্যস্বরূপ কৃষ্ণ এই জন্য সত্যম পরম ভাগ্যম নন্দ গোপ ব্রজৌকসান জন্মিত্রম পরমানন্দম পূর্ণ ব্রহ্ম পূর্ণ পরম পরম ব্রহ্ম এই কৃষ্ণ, এই সব লোক ওইদিকে নিয়ে কোথায় বাস করছেন, গোলোকেতে বাস করছেন, এখানে তো স্বকীয় ভাবেতে ঐশ্বর্য প্রকাশিত তিনি ভগবান, এখানে গোলোকেতে গোলোক হচ্ছে গোকুলের প্রকাশ বৈভব, হ্যাঁ গোকুল হচ্ছে মূল অথবা ব্রজ বৃন্দাবন, তাহার বৈভব হচ্ছে গোলোক, যেরকম হয় কৃষ্ণ মূল আর কৃষ্ণের বৈভব প্রকাশ হচ্ছে বৈকুণ্ঠ নারায়ণ ইত্যাদি অথবা ওই রকম ভাবে ঠিক, ওখানেতে তিনি তার ঐশ্বর্য প্রকাশ করেন স্বকীয় ভাবেতে ঐশ্বর্য সম্পন্ন হয়ে ওখানে বিরাজ করছে, মথুরাতে স্বকীয় এবং ঐশ্বর্য এবং মাধুর্য দুটাই আছে, এবং বৃন্দাবনেতে ঐশ্বর্য থাকলেও মাধুর্য ধর আচ্ছা
যদি একটা ড্রামের মধ্যে দিয়ে দেওয়া যায় তাহলে জলটা লবণাক্ত হয়ে যাবে তো, আর 10,000 মন লবণ যদি হরদ্বারেতে গঙ্গাতে ফেলে দিয়া হয় তাহলে জলটা লবণাক্ত হবে কি
হবে না?
মাধুর্য অত বেশি দ্বারে সেখানে আশ্চর্য ওখানে কোন পাত্তাই পায় না, কিন্তু থাকে। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর উপমা দিয়েছেন 10 মন দুধ কি 1 মন দুধ একটা বড় লোহার কড়াইতে গরম করা ফুটানো হচ্ছে, তার মধ্যে একটু ছোট খড় শুকনো ফেলে দেওয়া হচ্ছে, সেটি নিচে পড়ে আছে দেখা যায়, যখন তাপ হচ্ছে যখন তখন নিচের দুধটা যখন উপর আসে তখন ওর সঙ্গে সঙ্গে উপরে আসে আবার ছট করে চলে যায়। ওইরকম হাতে বৃন্দাবনেতে ব্রজেতে ঐশ্বর্যটা আছে, যদি ঐশ্বর্য না থাকে তাহলে ভগবত্তাই থাকবে না, তখন একটি ঐশ্বর্য আমাদের মধ্যে নাই, না আমাদের মধ্যে কোন ঐশ্বর্য নাই, কারণ আমার তো ভগবত্তা। আর আমরা আমাকে আমার মা আব্বা খুব ভালোবাসে তাহলে তাহাকে বাৎসল্য রস বলা হবে কি? বাৎসল্য রস কি? স্ত্রী আছে তাহার পতিকে ভালোবাসে না কি? একটা প্রেমিকাকে ভালোবাসে না, নায়িকাকে ভালোবাসে না? তো পরস্পর ভালোবাসা তাহাদেরকে ও রস হবে, ওটা তো মধুর রস হবে না? কিন্তু ঐশ্বর্য যদি থাকে কৃষ্ণ যেরকম অঘটন ঘটন পটিয়ে সেই শক্তি, আর তার মধ্যে যদি মাধুর্য তাহলে মাধুর্য হবে নচেত মাধুর্য হবে না। এই জন্য ঐশ্বর্য প্রকাশিত হোক আর নাই হোক লীলাকে নবলীলাবত ভগবানের যে লীলা প্রকাশ তাহাকে মাধুর্য বলে, ভালো করে আবার বুঝ। ঐশ্বর্য প্রকাশিত হোক আর নাই হোক কিন্তু নবলীলাবত নবলীলাকে অতিক্রম যে লীলা করে না তাহাকে বলে মাধুর্য লীলা। আর ঐশ্বর্য থাকুক আর নাই থাকুক ঐশ্বর্য ভাব প্রকাশিত হলে তাকে ঐশ্বর্য লীলা, কিন্তু ঐশ্বর্য থাকলে মাধুর্য থাকতে পারে একে দ্বারা আচ্ছা এক। এই জন্য বলে ধামনা স্বয়ং এই সমস্ত নিত্য পরিকরগণকে নিয়ে যিনি লীলা বিলাস যেখানে করছেন সবসময় তিনি সত্যম পরম, যেরকম একটা উদাহরণ দিয়েছেন যশোদা দেবী কৃষ্ণকে বাঁধছেন, হ্যাঁ 2 আঙ্গুল কম পড়ে যাচ্ছে, আরো দড়িয়া না আরো দড়িয়া না হলো আরো সমস্ত গোকুলের দড়িয়া না, কৃষ্ণের কমর এই মাত্র কিঙ্কিনি বাঁধা আছে ওটা ভাঙছে না, অর্থাৎ বাড়ছে না কমরটা কম হচ্ছে না, আর দড়িগুলি লম্বা হতে চলে যাচ্ছে, কিন্তু যতবার বাঁধছেন ওই 2 আঙ্গুলটা কম পড়ে যাচ্ছে। এই লীলাটা কি হলো? ঐশ্বর্যময় লীলা। যশোদা দেবী দেখছেন তখন হায় আমার ছেলেটাকে বাঁধতে পারলাম না, তখন তাহার ইষ্টদেব গৃহ দেবতাকে বলছেন প্রভু হে নারায়ণ আমার লজ্জা আজকে তুমি রাখো, এই আমার কোখ থেকে জন্ম নিয়েছে আর তাকে আমি বাঁধতে পারলাম না। আর ওই গোপীরা তাহার যে সখীগণ ওই যে সখী এখন কি রকম তালি বাজিয়া হাসছে, চোখে থেকে জল এসে গেল মুখ বিবরণ হয়ে গেল, দেখো সখী ব্রহ্মায়ের লালাটাতে বন্ধন লিখা না তুমি কি বাঁধবে, ঠাকাটিটকারিও করছে আর উনি কাঁদছেন, আবার মুখে তো একটু হাসি যে ছেলেটাকে এদের সামনে কিরকম হয় আমি কান্দি, একসঙ্গে তো কত রকমের ভাব এখানে প্রকাশিত, কৃষ্ণ সেই ভাবগুলিকে আস্বাদন করছেন, এখানে আশ্চর্য পূর্ণ মাত্রাতে প্রকাশিত হল। তারপরে যখন কৃষ্ণ বাঁধা হয়ে গেলেন আর তারপরে গাছটা ভেঙে গেল আর তখন নন্দ বাবা এসে তাহাকে কোলেতে নিলেন আর তাহাকে চুপ করাই নির্দেশ নিলেন। বাড়িতে আসলেন কৃষ্ণ বলদেবকে নিয়ে, যশোদা মার বাড়িতে গিয়ে কাঁদছেন, কৃষ্ণ বাবা কাছে থাকবে। কৃষ্ণ বলছে যে আর আমি মার কাছে যাব না। হ্যাঁ হ্যাঁ আমার ছেলে মার কাছে আস, কিন্তু অত সাহস নাই যে যাই ছেলেকে নিয়ে আসুন। সারাদিন খাওয়া দাওয়া হলো না কারো বাড়ি। নন্দ বাবা একটি মিশ্রি আর ধারস্ন দুধ কৃষ্ণকে বলদেবকে খাওয়ালেন, আর ওইখানে সন্ধ্যার সময় বসে আছে, স্নান করাইলেন, সবকিছু হল। কৃষ্ণ তো যাবে না। তখন উপানন্দের পত্নী রোহিণী মাইয়া আর আসব বৃদ্ধা ওখানে গেল, বলদেব সঙ্গে নিয়ে গেল। বলদেবকে রোহিণী মা বলছে ধর্মিয়া তো। তখন বলদেব ছোট বাচ্চা তো আমি নগ্ন, আমি আড়াই তিন বছরে খুব বলবান। কৃষ্ণকে ঝাপটে ধরেছে, কৃষ্ণ এমন একটা টান দিয়ে দিল ছাড়তে যে কোথা বলবে, আর বাবার কোলেতে গিয়ে বসে গেল কৃষ্ণ। তখন রহিমালজি এরকম তো আসবে না, বলে বাবা তোমার মা যে তোমার জন্য কাঁদছে, মার কাছে যাবি না? আরে থাকবে কার সঙ্গে রে? বাবার সঙ্গে থাকবো, খাবে কি? দুধ আর মিশ্রি খাবো, শোবে কার কাছে? তা বাবার কাছে। খেলবে কার সঙ্গে? তা দাউ সঙ্গে। মার কাছে যাবি না? তো না। আমার যদি তোমার জয়শ্রী আরাম হয়ে যায় তাহলে, জয়শ্রী আরাম বুঝো তো। তখন কৃষ্ণ মা 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 বলে ডাকতেন আর ক্রন্দন করতে লাগলো। যখনই মা বলে যখন হাত তুলল যে সে মায়ের কাছে যাব, তখন বাবু দেখো তো এতক্ষণ আমার কাছে ছিল, আর একটু সামান্য শুনি মা মা বলে ডাকতে লাগলো। তখন নন্দ বাবা কাঁদতে লাগলো, মা যখন যত যারা সব দেশে তারা কাঁদতে লাগলো, আর কৃষ্ণ রোহিণী কোলেতে চলে গেল। যেরকম হয় গাভী ডাকার মারে বসের জন্য, ওই রকম হয় যশোদা ভিতরে ডাক একটু কাঁদছিল, তাহার কোলে তো তাহাকে বসিয়ে দিলেন। তখন আর জোর করে কাঁদতে লাগলেন, কৃষ্ণ কাঁদতে লাগলেন, সব মিলা কাঁদতে লাগলো। তারপরে কিছুক্ষণ কাঁদতাম না, থামুয়া পরে আর রান্না করলেন রোহিণী মা। বাবাকে ডাকা হলো, নন্দ বাবা আসলেন, দুজনকে একজন বাঁয়ে একজন দিক দাহিনে, দাহিনে বলদেব আর বাঁয়ে কৃষ্ণকে রেখে, আর তার নিজে হাতে থেকে দুজনকে খাওয়াইলে, দু চার গ্রাস নিচে খেলেন, আর হাতটা ধুইয়ে যশোদার কোলেতে তিনি দিয়ে। তখন এরা সব মিলে যশোদারকে খাওয়াইলেন অল্প স্বল্প। তারপরে আবার এমন প্রীতি হলো যে ওই যে ঐশ্বর্য দেখেছিলেন ইনি ভগবানের মতন কেউ বানছে না, ওগুলি কোথায় চলে গেল? এই জন্য ঐশ্বর্য থাকলে মাধুর্য এত প্রবল যে আশ্চর্য সত্তা থাকা সত্ত্বেও এই নরলীলাগত ভাব সেখানে প্রবল হয়ে থাকে, এর নাম হচ্ছে মাধুর্য। এই সমস্ত লোককে নিয়ে সব ধামনা সবসময় নিত্য ওখানে প্রকাশিত আছেন। সেই ধামটা কিরকম আর প্রভু কিরকম? সত্যম পরম ধীমহি তাহাকে আমি নমস্কার।
চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রী মঞ্জাকল্পকৃপাসিন্ধুর্ভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরস্তুতি। হে কৃষ্ণ করুণাশ্রয়বন্ধো জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্কৃতি তপ্ত কাঞ্চন গৌরাঙ্গ রাধে বৃন্দাবনেশ্বরী বিশুভান সুতে দেব হা দেবী কাচা যাচে নিপত্ত ভোগ গন্ধব অঙ্গ শ্যামলি ছটাভিরভিত মন্দে কৃতেন্দে বরম জাগুটরোচ সঙ্গ বিদতঙ্গ পট্টম্বর বৃন্দারণ্য নিবাসিনম হৃদিল সদ্দামাভিরামোদরম রাধা স্কন্দ নিবেশিত জল ভুজম ভক্ত্যা বিহীনা পরাগলক্ষ চিত্বাশ্চ কামাদি সরঙ্গ মধ্যে কৃপাময়ী ত্বং শরণং প্রপন্না বৃন্দে নমস্তে গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণ কৃষ্ণ ভক্তায় তদভক্তায় বৈরাগ্য যুগ ভক্তি রসংপ্রয়ত্ন অপায়ন মানুনভেপসু মন্দম কৃপাম্বুদিরিজা পর দুঃখ দুঃখে সনাতন শ্রীচৈতন্য মনোভীষ্টম স্থাপিতং জিন লোকলে রূপহ কদা মহিয়ম দদাতি ইয়ং প্রব্রজন্তমনুপেতমপেতকৃত্যম দৈপায়নো বিরহ কাতরিয়া জুহাব পুত্রেতি তন্ময়তয়া সর্বোভিনেদু তং সর্বভূতহৃদয়ং নির্মামি প্রথম স্কন্দ প্রথম শ্লোক সংক্ষেপেতে প্রথম শ্লোকে জন্মাদশ শ্লোকে একটু ব্যাখ্যা করেছি। একদিন হলো না দুদিন, এখন যুগস্বামী সাধারণভাবে অর্থ করে যেটা রসভাবেতে বর্ণন করেছেন, মধুর রসভাবে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর সেরকম হতে আবার একটি অর্থ করেছেন। সেই সম্বন্ধে সাধারণভাবে আমরা একটা পর্যালোচনা করব। এর মধুর পর যে ব্যাখ্যা ওটা দু রকমের বলকি তিন রকম বলে সাধারণভাবে এবং বিশেষভাবে। তার মধ্যে আমরা জীব গোস্বামীর বিচার একটু দেখব, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের আমরা বিচার দেখব। প্রথমেই বলছেন এই শ্লোকের ব্যাখ্যা করবার পূর্বে যে শ্রীমৎ ভাগবত হচ্ছে আর রসগ্রন্থ, নিগম কল্পতরু ফলম সুখমুখাদ অমৃত দ্রব সংযুতম পিবৎ ভাগবতম রসমালয়ম মুহুরহ
রসিকা
রসিকা
ভুবি ভাবহু
ভাব। হে রসজ্ঞ এং ভাবুক জন, শ্রীমদ ভাগবত রসগ্রন্থ কান দ্বারা তোমরা পান কর, পান করে বলছেন, তো পান কানের দ্বারা এর হবে। এখানে যে রসজ্ঞা রসিকা আর ভাউকা, ভাগবতের রস এরাই আস্বাদন করবে, আর বাকি জগতের যাহারা আছে কেউ এরকম ভাবে রসস্বাদন করবে। রসজ্ঞা মানে রসের জ্ঞান যাহার আছে, আর ভাউকা জ্ঞানী শুধু নয়, রস ভাবনাতে যারা চতুর তারা হচ্ছে ভাউ। একজন হচ্ছে জ্ঞান, রসিকা শব্দের বিশ্লেষণ করে বলছি, যাহারা উত্তম ভাগবত তারাই রসিক হবে আর তারাই ভাবুক হবে। অন্তত যাহাদের শ্রদ্ধা তদুপরি নিষ্ঠা রুচি আসক্তি ভাব উৎপন্ন হয়েছে। এখানে একটা বিচার আছে যে বিল্ব মঙ্গলকে বলা হয়েছে সাধক, এর নিচে পর্যায়কে সাধক বলা হয় না। বিল্ব মঙ্গল কোন স্থিতিতে আছে? বাড়ি ছেড়ে দিয়ে চলে গেলেন, চোখটা তার ফুটে গেল, কৃষ্ণ তার লাঠি ধরে নিয়ে গেলেন, আর যখন কৃষ্ণ করণামৃত এইসবগুলি বলছেন যাকে চৈতন্য মহাপ্রভু রসাস্বাদন করেছে, যার কখনো কখনো বাহ্য জ্ঞান প্রায় তাহার সবসময় বাহ্য জ্ঞান শূন্য, এরকম ব্যক্তিকে সাধক বললেন। এর নিচেকে সাধকই বলা হলো না। তাৎপর্য কি? তাহলে আমরা কোন পর্যায়েতে পড়বো কি তোমরা কোন পর্যায়ে? তাহলে আমরা কি
সাধকাভাস?
কেন যারা হরিনাম করছে, এক কৃষ্ণ নাম যদি করে তাহলে তাকে মনে মনে আদর করবে, আর নিরন্তর কৃষ্ণ নাম করছে তখন তাকে কি করবে? দণ্ড প্রণতিপূর্বক মনের দ্বারা আদর করবে। আর যাকে দেখলে কৃষ্ণ নাম নিজে থেকে স্ফূর্তি হয় তখন তাহাকে উত্তম ভাগবত বলে জ্ঞান করে, তাকে মনে মনেও প্রণাম করবে, দণ্ড প্রণাম করবে, আর সেবা দ্বারা তা সেবা করবে। আর এ থেকে আর একজন উপরবাদ আছে, ওটাকে নিন্দা আদি শূন্য, নিন্দা আদি শূন্য, অষ্টকালীয় লীলা ইত্যাদিতে সর্বথা নিপুণ, সবসময় কৃষ্ণের স্ফূর্তি হচ্ছে, এইরকম তাদেরকে হৃদয়ের বন্ধু জ্ঞান করে সম্পূর্ণরূপে তাহার পাদ পদ্মীতে আত্মসমর্পণ করে তাহার সেবা করে সর্বক্ষণ। এই চার রকমের ওখানে কথা বলেছেন। তার নাম করবে তাকে বৈষ্ণব বলতে হবে কি না? অনর্থ থাকলেও বলতে হবে। যারা নিরন্তর নাম করছে তারাও বৈষ্ণব, যারা যাকে দেখলে কৃষ্ণ নাম আসছে ওরাও একজন, আর উপরের থেকে যারা ভাগবত। কিন্তু যথার্থ বৈষ্ণব বলতে ওই অধিকারী উত্তম। আমি এদের মধ্যে কিছু গোলমাল আছে, কিছু অনর্থ রয়েছে। যেখানে উত্তমা ভক্তির কথা হয়েছে, অন্য অভিলাষিতা শূন্য জ্ঞান কর্ম আদি অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তমা, এই উত্তমা ভক্তির সাধক হচ্ছেন বিল্ব মঙ্গল না, আর আমরা হচ্ছি কি? অবি উত্তমা ভক্তির নয়, অন্যাভিলাষিতা রয়েছে, জ্ঞান কর্মের ভাব কিছু আছে, নিরন্তর আনুকূল্য ভাবেতে নিরন্তর অনুশীলন বি হচ্ছে না, এই জন্য আমরা ওই রকম অভিসাধক হতে পারি না যেরকম বিল্ব মঙ্গল প্রভৃতি হয়েছে। এই জন্য উত্তমাধিকারী যারা আছে, উত্তমা ভক্তির অনুশীলনকারী যারা আছে, তারা হচ্ছে যথার্থ সাধক। ওদের মধ্যে ওরা কিসের সাধক? উত্তমাধিকারী ও উত্তম উত্তমা ভক্তির, যাতে প্রেম সহজে প্রাদুর্ভাব হয়ে যায়। শুধু প্রেমের অপেক্ষা করছে, ভাব পর্যন্ত হয়েছে, ভাবভক্তি হয়ে গেছে, ভাবভক্তি তাহাদের প্রাপ্ত হয়েছে। প্রেমের উত্তমা ভক্তি হচ্ছে প্রেম। নিরন্তর কৃষ্ণ অনুশীলন হবে, জ্ঞান কর্ম একেবারে নাই, কোন অনর্থ নাই, অপরাধ নাই, সবসময় কৃষ্ণ ভাবনা করছে, নিরন্তর কৃষ্ণ অনুশীলন, ওরা হচ্ছে প্রেম। ও ছাড়া উত্তম ভক্তির কেউ অধিকারী হবে
না। আসক্তি পর্যন্ত গেলে সাধক বলা যাবে না।
আমাদের মধ্যে কোথাও হচ্ছে সঙ্গ সিদ্ধা ভক্তির অধিকারী, কোথাও হচ্ছে
আরোপ সিদ্ধা,
আরোপ সিদ্ধার হয়ে যাচ্ছে, কোথাও কর্মজ্ঞান মিশ্রা উপাধিক ভক্তির হয়ে যাচ্ছে, কোথাও কিছু হয়ে যাচ্ছে। আরে সে তো বললাম তো সেই দিন, তাহলে আর এইগুলি ছুটে যাচ্ছে, ওগুলি তোমরা তাহলে ওইগুলি ব্যাখ্যা করতে আবার আধ ঘন্টা লেগে যাবে, বাস এইগুলি ছুটে যাবে। মোটামুটি বুঝালো, সঙ্গেতে ভক্তি স্বরূপ সিদ্ধা নয়, স্বরূপ সিদ্ধা ভক্তি হচ্ছে অন্নাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্ম আদি অনামপ্রতম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলন, এই হচ্ছে স্বরূপ সিদ্ধা ভক্তি। শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণম পাদ সেবনম অথবা সাধু সঙ্গ
নাম কীর্তন
ভাগবত শ্রবণ, এই যে পঞ্চধা অথবা ত্রিধা
শ্রবণ কীর্তন স্মরণ
অথবা একধা
নাম
সংকীর্তন, এই হচ্ছে স্বরূপ সিদ্ধা ভক্তি। এর সঙ্গেতে ভক্তি স্বরূপ সিদ্ধা নয়, অথচ তার সঙ্গেতে তাকে ভক্তি বলে। যেরকম হয়তো গুরু পাদ পদ্ম আসছে, তিনি উত্তম ভক্ত, তার সঙ্গেতে ভও জানেন না, তার সঙ্গে আসছে। আর কতগুলি কনিষ্ঠ অধিকারীও আছে, কতগুলি মধ্যম অধিকারী ওই গুরুদেবের সঙ্গে, তখন দূর থেকে লোক বলছে এই মহাভাগবতগণ আসছে। সব বলি মহাভাগবত নাকি, উনার সঙ্গে দ্বারা ওটাকে বলা হচ্ছে, লক্ষ্য করছে। তার মধ্যে ভাগবত মহাভাগবত একজনই গুরু আছে, আর বাকিগুলো তার সঙ্গে দ্বারা ওটাকে হয়ে যাচ্ছে। যজ্ঞেতে আহুতি দেওয়া সহা করা এইটি যজ্ঞ, নিজেকে আত্মসমর্পণ। আর ওই ইঁট আনা পাতা নিয়ে সেগুলি বান্ধা, বেদি করা ইত্যাদি পুরোহিতকে ডেকে নিয়ে আসা, এগুলি যজ্ঞ নাতে, তথাপি সঙ্গের দ্বারা এটা সিদ্ধ হচ্ছে, এটাকে বলে সঙ্গ সিদ্ধা। যেরকম ভাবেতে ওই দিনে বলেছিলাম, কৃপালু অকৃদ্র মৌনিস সত্য দোষ বদান্য, এই সবগুলি হচ্ছে ওর মধ্যে থেকে একটা কৃষ্ণের অনন্য স্মরণ বাদে আর যদি গুলি ল ওটা না যা থাকে, কৃষ্ণকে স্মরণ বাদ দিয়ে দাও, তাহলে ওগুলিকে ভক্তি বলা হবে? ওই কৃষ্ণকে স্মরণ সঙ্গে থাকার জন্য তাকে সঙ্গ সিদ্ধা বলা হচ্ছে, এগুলি ভক্তি নয়, স্বরূপ সিদ্ধা ভক্তি নয়। কেউ খুব দানি, কেউ বাদান্য, কেউ গুণী, কেউ পরোপকার করে, এইসবগুলি ভক্তি। এই জন্য ওই কৃষ্ণকে স্মরণের সঙ্গে এইগুলি থাকাতে 25টি গুণ কেউ ভক্তি বলে দিয়া হচ্ছে, এটা হচ্ছে সঙ্গ সিদ্ধা। আরোপ সিদ্ধা মানে আরোপ হচ্ছে মানে কর্ম মিশ্রা কর্ম অর্পণ, যত করোষি যদশনাসি যজ্জুহোষি দদাসি তপস্যস্কন্তে কুরুষ্ব মদ। এই বাগান করা কোনটা ভক্তি মধ্যে পড়ে, কোনটা ভক্তি মধ্যে? গরু পালন কর এটা কোনটা ভক্তি মধ্যে? মকান তৈয়ারি কর, ফুল বাগান লাগাও, এটা কোন ভক্তি মধ্যে? যদি অর্চনের মধ্যে না, তবে যদি এখানকার পুষ্প নিয়ে গিয়ে ঠাকুরকে লাগাও আর গরুটাকে দুধ দুয়ে আর ঠাকুরকে যদি লাগানো হয়, তাহলে এটা আরোপ হলো, এটা ডাইরেক্ট ভক্তি, সাক্ষাৎ ভক্তি নয়, বহু দূর থেকে লক্ষ্য করছে আর সমন কীর্তন করছে হরে কৃষ্ণ একবারে ডাইরেক্ট হয়ে, আর ওটাকে নিয়ে এসে লাগাইতে হবে, অর্পণ করতে হবে, তারপরে ওটা হবে, এই জন্য ওগুলি কর্মমিশ্রা জ্ঞান মিশ্রা যোগ মিশ্রা ওই সবগুলি ভক্তি বলি।
আরোপের প্রতিশব্দ কি হতে পারে?
ওই যে বললেন না অর্পণ,
অর্পণ
অর্পণ করছে। একটা কেউ কাপড় বুনল, যখন পর্যন্ত বুনছে কিছু না, যদি নিয়ে চাচ্ছে এই ঠাকুরকে একটু পরিয়ে দেবেন তো সেবা করিয়ে দেবেন, নিজেকে অর্পণ করলো না, ওই কাপড়টাকে নিয়ে দিয়ে দেবে, ফলটাকে অর্পণ করছে, নিজেকে অর্পণ করছে না। যদি নিজে অর্পণ করে দিত তাহলে যা করতো সে সবগুলি ওটা হয়ে যায়। তথাপি একটু দূর থেকে হচ্ছে ডাইরেক্ট শ্রবণ কীর্তন বিষ্ণুর সঙ্গে সম্বন্ধিত অথবা বিষ্ণু সম্বন্ধীয় তদীয় সঙ্গে সম্বন্ধিত হচ্ছে, এইগুলি আমি শুদ্ধা ভক্তির উত্তমা ভক্তির এরা সাধক। আমরা সাধক হচ্ছি বটে, কিন্তু অভি অনর্থ অপরাধ ইত্যাদিগুলি থাকা জরুরি। আমার অভি কর্মমিশ্রা জ্ঞান মিশ্রা ভক্তির অথবা ঔপাধিক ভক্তি সঙ্গ সিদ্ধা ইত্যাদি আমরা অভিশাধ অভিশুদ্ধ ভক্তি, আর ওরা হচ্ছে উত্তম ভক্তির সাধক বিল্লমঙ্গল প্রভৃতি অথবা চৈতন্য মহাপ্রভু পরিকর রূপ সনাতন ইত্যাদি। যদিও তাহারা নিত্য সিদ্ধ কৃষ্ণ পরিকর, কিন্তু লীলাভিনয় করে যে দেখিয়েছে ওরা উত্তম ভাগবতের করেছে, কৃষ্ণ অনুশীলন ছাড়া আর তাদের কিছুই না, যা করছে সবগুলি কৃষ্ণ অনুশীলন। কি করছে? গ্রন্থ লেখান মানে কি? কৃষ্ণের গুণ বর্ণন করা তো কি ভগবত ভক্তগণের বর্ণন, নাম স্মরণ করছে, লীলা স্মরণ করছে, ওইগুলি ধামেতে পরিক্রমা করছে, সংখ্যাপূর্বক নাম গান নিদ্রাহার বিহার কাজ বিজিত উচ্চাতন্ত দিন এগুলি রাধা কৃষ্ণ গুণস্মৃতে মধুরিমা আনন্দে সম্মোহিত বন্দে রূপ সোনা। এদের মধ্যে কোনটা আছে? সঙ্গ সিদ্ধাও নাই, আরোপ সিদ্ধাও নাই, একেবারে শুদ্ধ। তার মধ্যেও আবার রাগানুগা ভক্তির সাধকেরা বিল্ল মঙ্গল ইত্যাদি ও থেকেও সৃষ্টি এরা। আমরা আপনি সেরকম হয় সাধক, আমরা ওই রকম যদি সাধক হতে চাই তো ওই রকম ভাবে যতদিন না পড়বেন দিনহীন অকিঞ্চন হব ততদিন পর্যন্ত এইসব আমাদের বহু রকমের অনর্থ হয়েছে। ওই রকম অধিকারীগণ যারা রসিক, রসিক মানে কি? রতি উৎপন্ন হয়েছে ভগবান, স্থায়ী ভাব ভগবত কৃপাতে উৎপন্ন হয়েছে। স্থায়ী ভাব মানে পঞ্চরসে যে পাঁচটি মধ্যে কোন একটি ভগবানের সঙ্গে সম্বন্ধ যুক্ত হয়ে গেছে আর সে পাল্টাবে না, আর তারপরে তারা ভাব তারপরে অনুভাব সাত্বিক এবং ব্যভিচারীকে একটু মিলিয়ে নিয়ে রসের যোজনা করতে পারে। জ্ঞান অলগ অলগ জ্ঞান হলে হবে না, জল আছে, চিনি আছে, কর্পূর আছে অথবা কেওড়া ইত্যাদি আছে, সব দই আছে, সব কিছু আছে, অলগ অলগ আমার জ্ঞান আছে। একটা কুশল লোক চাই যে কোনটি মাত্রাতে কত মাত্রাতে কোনটা জিনিস দিতে হবে। এক ছটাক জল তার মধ্যে দু কিলো চিনি দিয়ে দিব, আর তার মধ্যে পাঁচ কিলো দিয়ে দিলাম গোলাপ জল, আর ওরকম কিছু আরো দিয়ে হবে কি? যারা এ বিষয়ে অভিজ্ঞ কত পরিমাণে কি কি জিনিস দিলে হবে আর তারপরে তাহারা মিলিয়ে দিতে পারে
রসাল,
তাহলে ও রসল রসিক হবে, এমনই হবে। রসিকের আবার কতগুলি লক্ষণ আছে, বলছে না শান্তি বিরক্তি বিরক্তির মান শূন্যতা আশা বন্দ সমুৎকণ্ঠা নাম গানে সদা রুচি আসক্তি তৎবসস্থলে প্রীতি তৎবসস্থলে ইত্যাদি ভাব সূর্যাত ভাবাং। তখন বলছে ভাবের অঙ্কুরটা আমি হয়েছে, ভাব আমি পুরা হয়নি, তারপরে ধীরে ধীরে বড় হবে, এইসব উনি লক্ষণ। তারপরে ভাবুকা অর্থাৎ রস যোজনা, এই পাঁচটি সামগ্রীকে নিয়ে যোজনা করে নিতে পারে। এইরকম ভাবে ভাবুকগণ যাহারা আছে, অবিসিদ্ধি হয় না, প্রেম হয় নাই, অথচ এই সবগুলি হয়েছে, তখন তার সে ভাবুক হবে। এইরকম হয়ে যারা আছেন তারা শ্রীমদ ভাগবতের রসিক ব্যাখ্যা শ্রবণ করে ধারণটা পরম আনন্দিত হবে, নচেত তার অর্থ সাধারণ ভাব যে জগতের সৃষ্টি যার কাছে থেকে হয়, স্থিতি হয়, প্রলয় হয়, এইসব বিষয়ে যিনি অভিজ্ঞ, যে যে জ্ঞান বিজ্ঞান রহস্য ইত্যাদিকে ব্রহ্মা হৃদয়তে বিস্তার করেছিলেন, যাতে ইন্দ্র প্রভৃতি সূরীগণ দেবতাগণ মোহিত হয়ে যায়, আর যাহার সৃষ্টিতে তেজ বাড়ি
মাটি
আর মাটিতে পরস্পর বিনিময় ইত্যাদি করে দিয়ে ওর মধ্যেই থাকছে, অসত্যকে সত্য মনে করছে, আর এইসব করেও যে যিনি নিরস্ত কুহকম মায়া ইত্যাদি থেকে দূরে সেন ধামেতে সুয়ে ধামেতে অপ্রাকৃত ধামেতে পরম সত্য রূপেতে তিনি নিত্য বিরাজমান, সেই কৃষ্ণকে আমি ধ্যান করি, এই সাধারণ অর্থ বল্লভাচার্য প্রভৃতি অন্য হনুমত ভাষ ইত্যাদিতে কি অন্য যতগুলি আছে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর জি গোস্বামী বাদে যতগুলি ব্যাখ্যাকার হয়েছে তারা সাধারণভাবে ওই অর্থ দিয়েছে। যারা ওই রকম হতে রসিক এবং ভাবুক তাহাদের দ্বারা শ্রীমদ ভাগবত পান করা হবে, অন্যের পক্ষে ওটা সম্ভব হয় না। এই জন্য বিশ্বনাথ প্রথমে জীব গোস্বামী এবং পরবর্তীকালেতে আরো তার মধ্যে কিছু রসাল করে দিয়ে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর যে টিকা করেছেন তার মধ্যে প্রথম যে জীব গোস্বামী ক্রম সন্দর্ভেতে যে বর্ণন করছেন আমরা প্রথমে বলে আর তারপরে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের একটু সামান্য ভাবতে গ্রহণ করে। শ্রীমদ ভাগবতে জীব গোস্বামীর তিনটি টিকা আছে, প্রথমে সনাতন গোস্বামীর যে বৃহৎ বৈষ্ণব তোষিনী ওটাকে সংক্ষেপেতে লিখেছেন কেবলমাত্র দশম স্কন্ধ, আর করতি না, তাকে বলে বৈষ্ণব তোষিনী, বৈষ্ণবগণকে তোষণ করে, আর জীব গোস্বামী তাহাকে অনুগমন করে সংক্ষেপেতে যে লিখেছেন তারা বলে লঘু বৈষ্ণব তোষিনী। শ্রীমদ ভাগবতের উপরে জীব গোস্বামী যে পূর্ণ টিকা আছে প্রথম থেকে শেষ পর্যন্ত তাকে বলে ক্রমসন্দর্ভ, ক্রমসন্দর্ভ ক্রমসন্দর্ভ দুটি, বৃহৎ ক্রমসন্দর্ভ আর লঘু লঘু ক্রমসন্দর্ভটা সকলেই আরোপ করে জীব গোস্বামী, কিন্তু কেউ কেউ বলে যে সেটা অন্য লোকে তার উপরে আরোপ করে, আমরা ক্রমসন্দর্ভ অর্থাৎ বৃহৎ ক্রমসন্দর্ভ থেকে এই শ্লোকের সেই রকম যে সাধারণ একটা ব্যাখ্যা প্রথমে আমরা করি। তিনি বলছেন যে জন্মাদর্শ যত, এই শ্লোকে তিনি বলছেন ধামনা স্বেন সদা নিরস্ত কুহকম সত্যম পরমধীম, ধামনা স্বেন কি তার ধাম মথুরা দ্বারকা এবং এই তিনটি ধামেতে স্বেন আছে, তো নিজের স্বেন, স্বেন মানে তাহার নিজস্ব, এই নিজস্ব তাহার ধামটা হচ্ছে তিনটি দ্বারকা মথুরা এবং বৃন্দাবন ব্রজমন্ডল, সবসময় এখানে তিনি বিরাজমান থাকেন। এর মধ্যে একটু অর্থ আরো করল স্বরাট, রাট মানে
বিরাজ,
স্ব মানে নিজস্ব, নিজস্ব কি এই তিনটি ধাম, এই তিনটি ধামে সব সময় তিনি বিরাজমান আছেন, এই ধাম ছেড়ে দিয়ে কোথাও যান। তিনটি সম্বন্ধে লিখা আছে, দ্বারকাপুরীকে ছেড়ে কোথাও যান, আবার লিখা আছে মধুপুরীকে প্রত্যয় করে কোথাও যান, আর বৃন্দাবনম প্রত্যয পাদ একম ন গচ্ছতি ছেড়ে দিয়ে যান। তিনটাতেই স্বয়ং কৃষ্ণ, স্বয়ং রূপ যে কৃষ্ণ ব্রজেন্দ্রনন্দন শ্যাম সুন্দর বৃন্দাবনে নিত্য বিরাজমান, ঐশ্বর্য মাধুর্য দুটাই প্রকাশিত যার মধ্যে, বসুদেব নন্দন বাসুদেব অথবা দেবকী নন্দন যেখানে নিত্য বিরাজমান করছে সেই হচ্ছে মথুরা, এবং তার মধ্যে ঐশ্বর্য প্রবল বসুদেব দেবকীর পুত্র এবং সত্যভামা রুক্মিণী প্রভৃতির যে পতি এর মধ্যে আরো একটা জোড় দিলে, আর তার মধ্যে পুত্র পৌত্র ইত্যাদি সব লোকে নিয়ে বিরাট ঐশ্বর্য ভাবে কখনো চতুর্ভুজ হয়ে যাচ্ছে। মথুরাতে একবার মাত্র চতুর্ভুজ, আর ওখানে প্রায় চতুর্ভুজ থাকে, জন্মের সময়তে কৃষ্ণের চতুর্ভুজ হয়েছে, আর ওখানে প্রায় চতুর্ভুজ ঐশ্বর্য প্রধান এই তিনটি ধামেতে দিল বিরাজমান থেকে তাহা দিলাপ ইত্যাদি করেন। কোন কোন সময়তে তাহার এই জগতে প্রাদুর্ভাব হয় না, কখন হয় দ্বাপরের শেষে গোলোক নিত্য বৃন্দাবন ধামেতে মথুরা দ্বারকাতে থাকলে এই জগতে তে আবির্ভাব তাহাকে এই জন্মাদি লীলা বলে। তো জন্মাদশ যত মানে কি ওই যে লোকগুলো বৃন্দাবন মথুরা দ্বারকাতে থাকেন তা থেকে এই জগতে তে যে প্রকাশিত হন এই জগতে তে প্রাদুর্ভাব তাহার হয় আবির্ভাব হয় ওইটাকে জন্ম আদি অশ্ব, অশ্ব মানে কৃষ্ণ জন্মে পরে অন্য ভাবেতে অর্থাৎ সেবাবৃত্তির দ্বারা গোকুলে যাচ্ছেন, কে নিয়ে যাচ্ছে বসুদেব ওখানে দিয়ে আসলেন, আমার দ্বারা এখানে সেবা হবে, সেবা কে করবে নন্দ যশোদা ব্রজবাসীরা, এইটা হচ্ছে অন্বয়াদি ইতর তশ্চ অন্বয়াদি অন্বয় ভাবেতে অর্থাৎ সেবা ভাবেতে গোকুলে যাচ্ছে, কিরকম তারা সেবা করছে নয়নের পুতলি করে তাহাকে সেবা করছে, মানে যে যশোদা আনন্দ এবং ব্রজবাসীগণের প্রাণ শক্তি এই ভাবেতে অন্বয় ভাবেতে সেবা করছে, আর ইতর তশ্চ এই অনুকূল ভাব ছেড়ে প্রতিকূল ভাবেতে অর্থাৎ কংস কংস ইত্যাদিকে বঞ্চনা করবার জন্য কংস চারুণ মুষ্টিক প্রভৃতিকে বঞ্চনা করবার জন্য তিনি কি করছেন আবার ওখান থেকে এসে মথুরাতে আর দ্বারকাতে এইসবগুলি লীলা করছেন, এইগুলি হচ্ছে ইতরতশ্চ। ওখানে অন্যায় ভাবেতে যে সমস্ত লীলা করেছে গোকুলে মানে গোকুল ব্রজ বৃন্দাবন এই রাস প্রভৃতি সব কিছু এসে গেল, এগুলি হচ্ছে কৃষ্ণের অন্যায় ভাবেতে সেবা এবং অনুকূল ভাবেতে সেবা, আর অসুর মারণ ইত্যাদি কৃষ্ণের নিজের কার্য নয়, এইগুলি হচ্ছে ইতর তশ্চ এই সমস্ত লীলা করেছে। অর্থাৎ তারপরে বলছেন অভিজ্ঞ অন্বয় আদি তরতশ্চ হল তো অভিজ্ঞ অভিজ্ঞ আছেন, পূর্বে আমি অভিজ্ঞ শব্দের অর্থ বলেছিলাম যে অর্থেষু অভিজ্ঞ অর্থাৎ সৃষ্টি প্রলয় ইত্যাদি যে কার্য এবং তাকে রক্ষা ইত্যাদি কার্য এইগুলি হচ্ছে বিষয়তে উনা ছাড়া আর কেউ অভিজ্ঞ নেই, কৃষ্ণ কেন যে সৃষ্টি হল কেন যে প্রলয় হচ্ছে কেন যে তার স্থিতি কেন যে এইসব লীলা করছেন এইসব বিষয়তে তার ছাড়া আর কেউ জানে না এই জন্য অভিজ্ঞ বলেছিল। এখানে অভিজ্ঞ মানে ব্রজবাসীগণকে মথুরাবাসীগণকে এবং দ্বারকাবাসীগণকে বিশেষ করে মথুরা বৃন্দাবনবাসী গোপ গোপী গোবৎস গোকুলবাসী এই সব লোককে কিরকম হয়ে আনন্দ দিতে হবে, কিরকম হয়ে লীলা করে, আর তাদেরকে প্রেম সমুদ্রে সবসময় নিমজ্জিত করতে হবে। যেরকম হচ্ছে দামোদর লীলা তৃতীয় শ্লোক, এতে দৃক্ষ লীলাভি আনন্দ কুণ্ডে সখস এম নিমজ্জন্তম আখ্যাপয়ন্তম নিমজ্জিত করতে হবে, মথুরাবাসীগণকে কিরকম করতে হবে, দ্বারকাবাসীকে কিরকম ভাবে করতে হবে, এইসব বিষয়তে পারদর্শী অভিজ্ঞ পারদর্শী। কিরকম রুক্মিণীকে বিবাহ করে নিলে, প্রথম দ্বারকাটাই বলি, রুক্মিণীকে বিবাহ করলে বেশ আনন্দ সহকারে থাকতে লাগলে, বুঝলি, সে একটা প্রেম কলহ না হলে মিলনের আনন্দ হয় না। এই ঘেয়ে রোজ মা পরমান্ন খেয়ে রুচি হয়, একটু টক খেতে হবে, নিম বেগুন খেতে হবে, কোন দিন লাফড়া হলো, কোন দিন খিচড়ি হলো, কোন দিন পরমান্ন হলো, এক ঘেয়ে খেয়ে ভালো লাগে। রিনিউ করতে হবে প্রেমটাকে, লাগলো না অভিজ্ঞত রসিক। এখন কিছু ভাবলে ভেবে চিন্তা করে রুক্মিণী গৃহেতে গেলেন, ব্যাস তার পরমেশ্বর বসে গেলেন, চাবন ডুবা দিতে লাগলেন, আর যে সবগুলি দাসীগণকে তিনি বাহিরে বাহার করে দিলেন, আর কি আমি সেবা করব কৃষ্ণ, একটু লজ্জার ভাব, ঈশ্বর স্মিত ভাব কার, রুক্মিণী দেবী এরকম ভঙ্গি করে তিনি দাঁড়িয়েছেন আর দেখছেন, যাতে কৃষ্ণ প্রসন্ন একেবারে তিনি হয়ে যাচ্ছেন। ওই সময়তে কৃষ্ণ কিছু গম্ভীর হয়ে বললেন, তুমি এত সুন্দরী, অত রূপবতী, এত গুণবতী, আমি কোথায় একটা নির্গুণ কালো, কোন গুণ নাই, তোমাকে সব জগতের লোক যত বড় বড় রাজা রাজকুমার চায়, আমাকে দিনহীন দরিদ্র লোক কেউ ছাড়া আর কেউ জানে না, চিনে না, এমন যে আমি অগুণী, রূপ সেরকম হবে না, অতএব তোমার যোগ্য আমি নই, আমি অন্যায় করেছি তোমার। এখন তুমি বলো, যাকে বলো তাকে আমি তোমাকে দিয়ে দিই, আমি নিজে যাও রথের উপর চড়িয়ে তোমাকে নিয়ে যাবো আর তার কাছে রেখে আস। যদি বলো যে সে আমি তো এখন তোমার বিবাহিতা, তোমা আমাকে কে নিবে, না যতগুলি আছে সব সালব শিশুপাল ইত্যাদি, ওরা আমাকে নিচু করবার জন্য, দেখাইবার, অপমান করবার জন্য, আর তোমার মতন সুন্দরীকে বিবাহ করবে। যেরকম হয়তো দ্রৌপদীর সঙ্গে অর্জুন ইত্যাদি বিবাহ হলেও জয়দ্রথ তাকে লীলাতে দেখে যে হরণ করেছে, আরো আরো সব লোক তাকে বিবাহ করতে চেয়েছে, এই যেন কোন চিন্তা নাই, আমি তোমাকে নিয়ে যাব, তারা তোমাকে সাদরে গ্রহণ করবে। রুক্মিণী শুনেই বাস একবারে হাত থেকে পাখা পড়ে গেল।